ওয়াশিংটন। শুরু হল বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা সবাইকে। অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর প্রতিবেদন আছে।
জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ছদিনের মিয়ানমার সফর শেষে বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে মিয়ানমার প্রস্তুত নয়।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঢাকায় পৌঁছেই ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন।
আরও আছে গৌতম গুপ্তের পাঠানো সমাচার।
সম্পর্কের উন্নতির লক্ষ্যে কি কি পদক্ষেপ নিতে চলেছে নেপাল আর ভারত?
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় রাসায়নিক আক্রমণের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানকে দায়ী করেন। সিরিয়ায় ওই আক্রমণে অন্তত ৪০ জন নিহত হয়। প্রেসিডেন্ট বলেন তাদেরকে এর জন্য মূল্য দিতে হবে। সিরিয়ার সরকার এবং রাশিয়া উভয় শনিবারের কথিত রাসায়নিক আক্রমণের কথা অস্বীকার করেছে। এর আগে সিরিয়ার সরকারের প্রতি অবিমিশ্র সমর্থন অবিলম্বে বন্ধ করার এবং নৃশংস রাসায়নিক অস্ত্রের আক্রমণ রোধ করার লক্ষ্যে আন্তর্জাতিক সমাজের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রী হেদার নোয়ার্ট এক বিবৃতিতে বলেন, ৭ এপ্রিল আরেকটি কথিত রাসায়নিক অস্ত্রের আক্রমণের খবরের ওপর যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ নজর রাখছে। সিরিয়ার ডুমায় একটি হাসপাতালে লক্ষ্য করে আক্রমণ চালানো হয় বলে বলা হয়। বিদ্রোহীরা দাবি করে সিরিয়ার সরকারি বাহিনী শনিবার বেসামরিক লোকজনের ওপর বিষাক্ত রাসায়নিক পদার্থের ব্যারেল বোমা ফেলে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারায়। সিরিয়া বিদ্রোহীদের সবশেষ নিয়ন্ত্রিত এলাকা পূর্ব ঘোটায় তাদের আক্রমণ অভিযান অব্যাহত রেখেছে। শনিবার জার্মানির উত্তর পশ্চিমে মনস্টার শহরে পথচারীদের ভিড়ের মধ্যে এক গাড়ির চালক গাড়িটি চালিয়ে দিলে ২ জন নিহত হন, আহত হন বিপুল সংখ্যক মানুষ। পুলিশ সূত্রে বলা হয় গাড়ির চালক গাড়ির ভেতরে আত্মহত্যা করে। পুলিশের মুখপাত্র অ্যান্ড্রিয়াস বোডে বলেছেন, প্রত্যক্ষদর্শীরা যে বলেছেন যে অন্য দুই ব্যক্তি হয়তো গাড়ি থেকে পালিয়ে গেছে, তদন্তকারীরা তা তদন্ত করে দেখছেন। তিনি আরও বলেন, গাড়ির ভেতরে সন্দেহজনক একটি জিনিস পাওয়া যায়, পুলিশ তা তদন্ত করে দেখছে। কর্মকর্তারা বলেছেন আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। নিহত দুজনের মধ্যে একজন ৫১ বছর বয়সী এক মহিলা ও ৬৫ বছর বয়স্ক এক পুরুষ। ইউরোপে অভিবাসন বিষয়ে কট্টরপন্থী হাঙ্গারির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রবিবার নির্বাচনে পরপর তৃতীয়বারের মতো বিজয়ী হবেন বলে অনুমান করা হচ্ছে। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে অরবানের দক্ষিণপন্থী জাতীয়তাবাদী ফিদেস দল নির্বাচনের আগেই এগিয়ে আছে। সংসদে ১৯৯টি আসনে নির্বাচন হবে এবং অরবানের কোয়ালিশন জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে। বিরোধী দলগুলো তা চায় না, কারণ অরবান তাহলে সাংবিধানিক পরিবর্তন আনতে চেষ্টা করবেন। জাতিসংঘের অন্যতম শীর্ষ কর্মকর্তা উরসুলা মোলের মিয়ানমার সফর শেষে বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে মিয়ানমার এখনও প্রস্তুত নয়। ঢাকা থেকে এই বিষয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
জাতিসংঘের অন্যতম একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা মিয়ানমার সফর শেষে জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে মিয়ানমার এখনও প্রস্তুত নয়। জাতিসংঘের সহকারী মহাসচিব উরসুলা মুলার ৬ দিনের মিয়ানমার বিশেষ করে রাখাইন রাজ্য সফর শেষে তার মূল্যায়নে সংবাদ মাধ্যমকে বলেছেন, তার ভাষায়, আমি যা দেখেছি এবং সংশ্লিষ্ট মানুষের কাছ থেকে শুনেছি যে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবার কোনো সুযোগ নেই, নিরাপত্তার ঘাটতি রয়েছে, তাছাড়া ক্রমাগত বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে, আর এই অবস্থা রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যথাযথ এবং উপযুক্ত নয়। উরসুলা মুলার বলেন, আমি সফরকালে আগুনে পোড়া এবং বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলা ঘরবাড়ি এবং গ্রামগুলো দেখেছি। রোহিঙ্গারা নিজ বাস্তুভিটায় ফিরে যেতে পারবেন, মিয়ানমারের দিক থেকে এমন কোনো প্রস্তুতির কোনো চিহ্ন বা লক্ষণ আমি দেখিনি, বললেন জাতিসংঘের ওই কর্মকর্তা। এদিকে মিয়ানমারের সমাজকল্যাণ এবং পুনর্বাসন মন্ত্রী বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে তালিকাভুক্তদের নাম যাচাই বাছাই করতে তাদের আরও সময়ের প্রয়োজন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছেছেন। তার এ সফর নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
ঢাকায় পৌঁছেই ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। স্থানীয় একটি হোটেলে রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে গোখলে রাজনৈতিক পরিস্থিতি, দুদেশের সম্পর্ক, চীনা বিনিয়োগ সহ নানাবিধ বিষয়ে জানার চেষ্টা করেন। বৈঠক সূত্রে জানা যায়, ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আগামী নির্বাচনকে সামনে রেখে ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 2014 সনের নির্বাচনের আগে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা মেহতার ঢাকা সফর ছিল নানা কারণেই আলোচিত। বিজয় কেশব গোখলের এটা প্রথম ঢাকা সফর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। সফরটি পরিচিতিমূলক হলেও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি আলোচনায় স্থান পাবে। আগামীকাল দুদেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে মিস্টার গোখলে বৈঠকে মিলিত হবেন। এছাড়া বাংলাদেশ ভারত সহযোগিতা ও আগামীর পথ চলা বিষয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা করবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার মন্তব্য নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান সম্পাদক কে এম ওবায়দুল কাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জানিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তার আরেকটি রিপোর্টে।
রাজধানীর সিরডাপে সকালে অনুষ্ঠিত ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত এক আলোচনা সভায় সিইসি মিস্টার হুদা সাধারণ নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে মত দেন। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলীয় একটি উপকমিটির সভার পরে সেতু ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে, কিন্তু সেনাবাহিনী থাকবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তাই চাইলেই সেনাবাহিনীকে নির্বাচনের সময় কমিশন মোতায়েন করতে পারবে না। ওবায়দুল কাদের অবশ্য স্বীকার করেন যে তারা সরকারকে শুধু অনুরোধ করতে পারবে, সরকার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েন করবে। এ বিষয়ে সংবিধানে সব কিছু বলা আছে, কেউ চাইলেও সংবিধানের বাইরে যেতে পারবে না। উল্লেখ্য যে সেনা মোতায়েন প্রশ্নে এই বিতর্ক হলো এমন একটি প্রেক্ষাপটে যখন রাজধানী ঢাকার অদূরে গাজীপুর এবং শিল্পনগরী খুলনায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মেয়র নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি সেনা মোতায়েন দাবি করছে। তবে এই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারত আর নেপালের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করবার লক্ষ্যে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিন দিনের ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছেন। এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দীর্ঘ বৈঠকের পর স্থির হয়েছে ভারতীয় রেল ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত করা হবে নেপালকে। নেপালকে সমুদ্র বাণিজ্যের সরাসরি সুযোগ করে দেবেও ভারত। ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে জানিয়েছেন, এর ফলে দুদেশের মধ্যে রেলপথ ও জলপথের মাধ্যমে বাণিজ্য সম্পর্কের বিপুল সম্প্রসারণ ঘটতে পারবে। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, পরিকাঠামো উন্নয়নের এই সব সিদ্ধান্ত নেপালের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ফলদায়ক হতে পারে। গত কিছুদিন ধরে দুই প্রতিবেশীর সম্পর্কে কিন্তু একটা শৈত্য দেখা যাচ্ছিল, তার উন্নতি ঘটাতে চান দুই প্রধানমন্ত্রী। একটি সার্বভৌম দেশ হিসেবে নেপালের যে নিজের সিদ্ধান্ত নিজেই নেবার অধিকার রয়েছে সে কথাও মেনে নিয়েছে ভারত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়কার অশান্ত পরিস্থিতির কারণে রাজ্যের কয়েকটি জায়গায় নৈরাজ্য সৃষ্টি হয়েছে, জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, প্রতিবেশী রাজ্য থেকে লোক নিয়ে এসে বিরোধী দল গোলমাল পাকাচ্ছে। বিরোধী প্রার্থীরাই বেশি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা সত্ত্বেও এহেন মন্তব্য দুর্ভাগ্যজনক। এ নিয়ে কমিশনকে চিঠি দেবে বলে তৃণমূল কংগ্রেসের তরফে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। পঞ্চায়েতের ভোটে নিযুক্ত 170 জন পর্যবেক্ষকদের নিয়ে কলকাতা শিশির মঞ্চে এক বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার। সেখানেই তিনি বলেন, আমি রাজ্যের কাছে 342 জন পর্যবেক্ষক চেয়েছিলাম, পেয়েছি 170 জন। তাই আপনাদের একাধিক ব্লকে দায়িত্ব দেওয়া হলো, আপনারা হলে নির্বাচন কমিশনের চোখ কান, নির্বিঘ্নে ভোট পর্ব মেটাতে হবে, আপনারা ভয় পাবেন না, নির্ভয়ে কাজ করুন, নিরপেক্ষভাবে কাজ করুন, যাই ঘটুক আপনারা সরাসরি কমিশনে যোগাযোগ করবেন বলেও রাজ্য নির্বাচন কমিশনার পর্যবেক্ষকদের জানিয়েও দিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তান বলেছে আমেরিকান দূতাবাসের গাড়ির সঙ্গে এক মোটরসাইকেল চালকের দুর্ঘটনা ও তার মৃত্যুর প্রেক্ষিতে কঠোর প্রতিবাদ জানানোর জন্য তারা আমেরিকার রাষ্ট্রদূত ডেভিড হেলকে ডেকে পাঠিয়েছেন। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। ট্রাম্প প্রশাসন বলেছে বহুদিনের অন্যায্য বন্দোবস্তের কারণে বাণিজ্য যুদ্ধের দায় চীনের ওপরই বর্তাবে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা গত বৃহস্পতিবার বলেন যে এখনও কোনো পদক্ষেপ কার্যকরী করা হয়নি, তবে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য অগ্রহণযোগ্য এবং এটা চলতে দেওয়া যায় না। জ্লাটিকা হোকের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে চীনে শিক্ষা গবেষণায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ফরিদুল আলমের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন শাহাদাত হোসেন সবুজ।
আমেরিকার ক্রেতারা সাধারণত স্থানীয় বাজারগুলোতে সস্তা দামে জিনিস ক্রয় করতে পারে, বিশেষ করে যে সমস্ত পণ্য চীন থেকে আসে, যেমন কাপড়, গৃহস্থলী দ্রব্য, ইলেকট্রনিক্স। তবে যদি যুক্তরাষ্ট্র এসব পণ্যের উপর শুল্ক আরোপ করে তাহলে হয়তো খুব কম দামেই এরকম পাওয়া যাবে জিনিসপত্র, এটা ভাবা কঠিন হয়ে যাবে। নিউ ইয়র্ক সিটির একজন বাসিন্দা তিনি বলছিলেন,
I'm a school teacher and my dollar doesn't go very far as it is, so any increase would definitely cause me to shop less.
আমি একজন স্কুল শিক্ষক, আমার বেতন খুব একটা বৃদ্ধি পায় না, এ কারণে যে কোনো মূল্য বৃদ্ধি মানে হচ্ছে আমি কম বাজার করতে পারবো। শুল্ক বৃদ্ধি হবে এ সংবাদের জবাবে চীন যুক্তরাষ্ট্রের বেশ কিছু পণ্য যেমন সয়াবিন, গাড়ি এবং কেমিক্যালের উপর শুল্ক চাপানোর কথা বলছে। সয়াবিন আবাদ করছেন এমন একজন চাষি জন কাইফনার প্রেসিডেন্টের জন্য বিশেষ বার্তা দিয়েছেন।
If he can't help farmers, maybe he should quit doing things that are hurting us.
সয়াবিন চাষি বলছিলেন যদি সে কৃষকদের সাহায্যই না করতে পারে তাহলে তার ওসব কাজকর্ম বাদ দেওয়া উচিত যা আমাদের ক্ষতি করছে। কিন্তু হোয়াইট হাউস গত বৃহস্পতিবার প্রেসিডেন্টের কাজের যৌক্তিকতা তুলে ধরেছে। হোয়াইট হাউসের অর্থনৈতিক কাউন্সিলর লেরি কুডলো বলছেন,
The damage to our economy comes from China's restrictive practices. I mean, my thought on that, blame China. They've been doing this for decades.
আমাদের অর্থনৈতিক ক্ষতিটা হচ্ছে চীনের রক্ষণশীল নীতির কারণে। আমি এজন্য চীনকে দোষ দেব। তারা দশকের পর দশক এসব করছে, ট্রাম্পকে এজন্য দোষারোপ করা যাবে না। ট্রাম্প তাই করছেন যা বিশ্বের সবাই মনে করছেন তার তা করা উচিত। হোয়াইট হাউসের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা লেরি কুডলো প্রতিবেদকদের আরও বলেছেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্যিক প্রতিবন্ধকতা ও বাজার খুলে দেওয়ার জন্য কাজ করছে। তবে চীনে যুক্তরাষ্ট্রের একজন বাণিজ্য উপদেষ্টা বলেছেন কোনো পক্ষই এখনও শুল্ক আরোপ করেননি। চীনে আমেরিকান চেম্বার অ্যান্ড কমার্সের উইলিয়াম জারিট বলছিলেন,
So what I'm hoping, whether it's 1,000 items, whether it's 5,000 items, what I'm hoping is that the two sides will get together.
আমি যেটা আশা করি 100টি পণ্য অথবা 5,000টি পণ্য যাই হোক না কেন, সত্যি সত্যি শুল্ক আরোপের আগে আমি বিশ্বাস করি উভয় পক্ষই একসাথে হয়ে আলোচনার মাধ্যমে পরস্পরের প্রতি বিশ্বাস রেখে সমস্যার সমাধান করবে। গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন আন্তর্জাতিক যে কোনো বাণিজ্য চুক্তি যাতে অপব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছিলেন,
If you look at the European Union, it's very solidly against us in terms of trade. It's very unfair. Look at a young girl shaking her head. Yes, you know about the European Union? It's like, it's almost, we can't even do business. They send their cars over here. They send everything over here. They don't want to take our product. So we can't let that happen. Do we agree with that? We can't.
যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকাই, বাণিজ্য দৃষ্টিতে এটা জোরালোভাবে আমাদের বিরুদ্ধেই যায়। এটা খুবই অন্যায়। এটা এমন যে আমরা মনে হয় কোনো বাণিজ্যই করতে পারবো না। তারা তাদের গাড়িগুলো আমাদের এখানে পাঠাচ্ছে, তারা সব কিছু এখানে পাঠাচ্ছে, কিন্তু তারা আমাদের পণ্য নিতে চায় না। এ কারণে আমরা এটা হতে দিতে পারি না। আপনারা কি আমার সাথে একমত? আমরা এটা হতে দিতে পারি না। এটা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য। পশ্চিম ভার্জিনিয়ায় এক গোলটেবিল বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন যখনই বাণিজ্য সমস্যার সমাধান সহজ হবে চীনের সাথে যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্ক তৈরি হবে। অধ্যাপক ফরিদুল আলম, আপনি পারস্পরিক বাণিজ্যের টানাপোড়েনের চমৎকার মধুর সম্পর্কের পথটি আসলে কিভাবে তৈরি হবে আপনার দৃষ্টিকোণ থেকে কি আমাদের বলবেন?
ধন্যবাদ আপনাকে। আসলে যে মধুর সম্পর্কের প্রত্যাশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এখন আমরা একটু যদি পেছন ফিরে তাকাই, বেশ কয়েক মাস পেছনে, খুব বেশি পেছনে যেতে হবে না, ট্রাম্প কিন্তু মাত্র কয়েক মাস আগে চীন সফর করে গেলেন।
জি,
তার সেই সফরের পরবর্তী সময়ে যে এই যে সাম্প্রতিক সময়ে গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র যেটি ডিক্লিয়ার করলো ট্রাম্পের পক্ষ থেকে, 1300 চাইনিজ প্রোডাক্টের উপরে তারা একটা নতুন করে তারা ট্যারিফ ইম্পোজ করেছে, এবং সেটা হচ্ছে তারা যেটা বলছে যে যুক্তরাষ্ট্রের বাজারে $50-60 billion মূল্যের চাইনিজ প্রোডাক্ট প্রতি বছর যাচ্ছে, এবং তার উপরে তারা নতুন করে 25% তারা ট্যারিফ ইম্পোজ করতে যাচ্ছে। এখন এই যে তারা ট্যারিফটা ইম্পোজ করতে যাচ্ছে, আমরা কিছুদিন আগে দেখলাম যে বাইলেটারাল যে ডিসকাশনটা হলো বিটুইন টু প্রেসিডেন্টস, সেখানে কিন্তু এই জাতীয় কোনো ধরনের ইঙ্গিত ছিল না, এবং সেখানে কিন্তু একটা বেশ বড় অঙ্কের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। তার ঠিক অল্প সময়ের মধ্যেই আজকে ট্রাম্প যে কাজটি করলেন, সেটি কিন্তু চীনের সাথে তাদের একটি সম্পর্ক যে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছিল, সেটি কিন্তু চীনের জন্য একটি বড় ধাক্কা। এবং আমরা দেখতে পেলাম যে এই ঘটনার পরপরই কিন্তু চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের 106 পণ্যের উপর তারা ট্যাক্স ইম্পোজ করলো। এবং কোন জাতীয় পণ্যের উপর, আপনি কিছুক্ষণ আগে আমরা শুনলাম যুক্তরাষ্ট্রের একজন কৃষক কি বলছেন, একজন মধ্যবিত্ত ব্যক্তি কি বলছেন, তাদের কি অভিমত, এবং সেখানে যেটি দেখা গেল যে কোন জাতীয় পণ্যগুলো, সেগুলো হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজার থেকে যে পণ্যগুলো চীনে আসে, যেমন তো হচ্ছে যে এখানে বিট আছে, কটন আছে, সয়াবিন তেল আছে। এবং সয়াবিনটা আপনি দেখেন যে চীন হচ্ছে লার্জেস্ট বায়ার অফ সয়াবিন তেল, ইউএস সয়াবিন তেল, এবং চীন যে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর $20 billion মূল্যের যে বাজার রয়েছে যুক্তরাষ্ট্রের, তার মধ্যে কিন্তু $14 billion হচ্ছে সয়াবিনের বাজার, এবং চীন হচ্ছে কটনের ক্ষেত্রে ওয়ার্ল্ড এর মধ্যে সেকেন্ড লার্জেস্ট বায়ার ইউএস কটনের। তো এই জায়গাগুলো কি হচ্ছে, এতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের কৃষকরা সরাসরি ভাবে ক্ষতি হচ্ছে। এই বাণিজ্যিক যে সমস্যা দুই দেশের মধ্যে, এই সমস্যাটি কিন্তু একটি বহুমাত্রিক সমস্যার দিকে পরবর্তী সময় নিয়ে যেতে পারে, সেরকম কি একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
অধ্যাপক ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন মোতাবেক, সরকার ঘোষিত নীতিমালা থাকা সত্ত্বেও সুন্দরবনের 10 কিলোমিটার অর্থাৎ ঝুঁকিপূর্ণ এলাকার ভেতরেই 190টি শিল্প স্থাপনা ও কলকারখানা নির্মাণ করা হয়েছে। এই শিল্প কলকারখানা স্থাপনের প্রতিক্রিয়া সুন্দরবনের ওপর কেমন এবং কতখানি হতে পারে, এ প্রশ্নে বিশ্লেষণ করেছেন পরিবেশ ও ভূতত্ত্ব বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর বদরুল ইমাম। তার সঙ্গে কথা বলেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদন মোতাবেক, সরকার ঘোষিত নীতিমালা থাকা সত্ত্বেও সুন্দরবনের 10 কিলোমিটার অর্থাৎ ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যেই 190টি শিল্প স্থাপনা ও কলকারখানা নির্মাণ করা হয়েছে, আর এর মধ্যে 24টি রয়েছে অতিমাত্রায় বিপজ্জনক বা লাল তালিকাভুক্ত। সরকারের নীতিমালা অনুযায়ী সুন্দরবনের 10 কিলোমিটার এলাকার মধ্যে সুন্দরবনের পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কোনো শিল্প কলকারখানা বা স্থাপনা নির্মাণ করা যাবে না বলে বলা হয়েছে। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও 190টি শিল্প কলকারখানা নির্মাণে ঝুঁকির মধ্যে পড়েছে সুন্দরবন, এমনটাই আশঙ্কা পরিবেশ বিশেষজ্ঞদের। এই শিল্প কলকারখানা স্থাপনের প্রতিক্রিয়া সুন্দরবনের উপরে কেমন এবং কতটা হতে পারে, এ প্রশ্নে বিশ্লেষণ করেছেন পরিবেশ এবং ভূতত্ত্ব বিষয়ক বিশিষ্ট বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর বদরুল ইমাম।
যে সরকার 190টি শিল্প কারখানার অনুমতি দিয়েছে সুন্দরবনের 10 কিলোমিটার এলাকার মধ্যে, এই এলাকাটা ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বলে সরকারই ঘোষণা করেছিলেন 1999 সালে বোধ হয়। সেখানে সরকারের নিয়ম অনুযায়ী এই ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়ার ভেতরে কোনো শিল্প কারখানা স্থাপনের নিয়ম নাই, এটা সরকারের নিয়ম। সুতরাং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকার তার নিজের নিয়মই ভেঙে যে 190টা শিল্প স্থাপন করার পারমিশন দিয়েছে, এটা মানে স্ববিরোধী একটা কাজ বলে মনে হচ্ছে, এটা মোটেই উচিত হয়নি। বিশেষ করে এখানে 190টার মধ্যে 24টা রেড ক্যাটাগরির শিল্প কারখানা আছে, এবং এই রেড লাল তালিকাভুক্ত এই শিল্পগুলো খুবই দূষক। এগুলো পেট্রোকেমিক্যাল হতে পারে, আপনার LPG শিল্প বা রিফাইনারি, এগুলো যে আপনার পরিবেশ দূষণের মাত্রা এগুলা মারাত্মক। সুতরাং এই সমস্ত কারণে এই এই এর ভেতরে ইসিএ এলাকার ভিতরে এই ধরনের শিল্প কারখানা অনুমোদন দেওয়াটা পরিবেশের জন্য খুবই
আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় আপনাকে একটু বলছি যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সুন্দরবনের ক্ষতি হয় এমন স্থাপনার অনুমতি দেওয়া হবে না, তাহলে কি আপনি মনে করছেন যে সরকার তার আগের অবস্থান থেকে সরে গেছে?
হ্যাঁ দেখুন, এটা কিন্তু সরকার বলে থাকেন, আমরা তো সুন্দরবনের বিষয়ে সরকারের সাথে যথেষ্ট রকমের যোগাযোগ বা মানে ধরেন মত বিনিময় করে থাকি, আমরা বলতে চাই যে সুন্দরবনের ক্ষতি হয় এই ধরনের কাজ হচ্ছে যেগুলা বলে আমরা মনে করি সেগুলো সম্পর্কে আমাদের আপত্তিগুলো সরকারকে সবসময় আমরা পরামর্শ দিয়ে থাকি যেগুলো করা উচিত না। এবং এখানে যে আপনার এই ক্রিটিক্যাল এরিয়া 10 কিলোমিটারের মধ্যে যে অনুমোদন দিয়েছে, এটাও কিন্তু সরকারের এক পক্ষ, যদি প্রতিমন্ত্রী মহোদয় নিজেই বলেছেন যে এটা করা উচিত না, এটা করা ঠিক হয়নি, যেটা সংবাদে প্রকাশ পেয়েছে যে একজন সচিব এটা প্রতিমন্ত্রীর অনুমোদন ছাড়াই অনুমোদন দিয়েছেন, যেটা নাকি আইনের ব্যত্যয় বলে প্রতিমন্ত্রী মনে করেন। সুতরাং এখানে সরকারের ভেতরেই দেখা যাচ্ছে যে কিছুটা মানে ইয়ে আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং বা যোগাযোগের দুর্বলতা আছে, কিন্তু সরকার সবসময় আমাদেরকে আশ্বস্ত করেন যে না আমরা কোনো ক্ষতি করব না, কিন্তু যখন আমরা দেখি যে তৎসত্ত্বেও এই ধরনের প্রকাশ কারখানা প্রতিষ্ঠা হচ্ছে, তখন কিন্তু এটা আমাদেরকে বিভ্রান্ত করে।
আচ্ছা প্রফেসর বদরুল ইমাম, আপনার কাছে এই প্রশ্নটাই আপনি জানতে চাচ্ছি যে আপনি একটু আগেই বলেছিলেন যে মন্ত্রী এক কথা বলছেন, সচিব তার সিদ্ধান্তে এগিয়ে যাচ্ছেন, তাহলে সুন্দরবন নিয়ে আসলে হচ্ছে কি, এর উপরে কি কারো কোনো কর্তৃত্ব নেই?
দেখুন সুন্দরবনের বিষয়টা তো আজকে এই 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 সপ্তাহের সংবাদের সাথেই শুরু হয়নি, সুন্দরবনের বিষয়টা বেশ আগে থেকে কয়েক বছর ধরেই চলছে। যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে স্থাপন করার পরিকল্পনা এবং বাস্তবায়ন শুরু হয়, আমরা সবসময় বলে আসছি যে এই 14 কিলোমিটার দূরত্বটা খুবই অল্প, শুধু তাই না, এখানে ইউনেস্কোর যে সমস্ত বিশেষজ্ঞ এসে পরিদর্শন করে গেছেন তারাও কিন্তু এই একই মত দিয়েছেন যে এটা হওয়া উচিত না, কিন্তু সরকার বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন বা ইউনেস্কোর সাথে তাদের মত বিরোধ বলে স্থাপন করেছেন। এখন কথা হচ্ছে যে ইউনেস্কো ফাইনালি কিন্তু সরকারকে এই কথা বলেছে যে এটা মানে রামপাল এই 14 কিলোমিটার এই এলাকা থেকে সরে যাওয়া উচিত এবং তাদের এটাতে সম্মতি নাই, কিন্তু সরকার সেটাতেও ইউনেস্কো এই বক্তব্যটাকে সরকার পূর্ণভাবে নিয়েছে, আমি জানি না কেন নিয়েছেন কিভাবে নিয়েছেন, সরকার বলতে চান যে ইউনেস্কো তাদের এই বামপালে নিয়ে আর কোনো আপত্তি নাই। সুতরাং এখানেও একটা বড় রকমের বিভ্রান্তি আছে যে সরকার যে কেন কিভাবে এগোচ্ছেন এই বিষয়টা নিয়ে আমরা স্পষ্ট না। আমার মনে হয় এটা সরকারের তরফ থেকে স্পষ্ট করে জানানো উচিত যে ইউনেস্কো এক্স্যাক্টলি কি বলেছে এবং সরকার তার উত্তরে কি বলেছেন এবং কি করছেন, এখানে কিন্তু আমরা সববিরোধিতা লক্ষ্য করছি।
আচ্ছা, আমার সর্বশেষ প্রশ্ন এবং এবং এটা বহুবার আলোচিতও হয়েছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ এইসব কলকারখানা স্থাপন এবং কার্যক্রম যে চলছে এবং শুরু হয়েছে, এ তো সুন্দরবন এবং এর জীব বৈচিত্র্যের কি ক্ষতি হতে পারে বা ইতিমধ্যে কি ক্ষতি হয়ে গেছে?
এই এই রামপাল যেটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র হবে 1320 মেগাওয়াট, এটা বড় আকারের একটা বিদ্যুৎ কেন্দ্র এবং এটা নিয়ে বিশ্লেষণ অনেক হয়েছে, 13টা রিপোর্ট সংগ্রহ করা হয়েছে এই রামপালের উপরে, এই 13টার বিভিন্ন দিক, যেমন পাল যে মার্কারি আসবে যদি উদ্গীরণ হবে এই কয়লা প্রয়োগ সেটা কি ক্ষতি করবে নদী এবং বনের, কার্বন ডাইঅক্সাইড কি ক্ষতি করবে, সালফার ডাইঅক্সাইড কি ক্ষতি করবে, ড্রেজিং এ কি ক্ষতি হবে, এরকম করে বিভিন্ন ভাবে এই বিষয়গুলোকে বিস্তারিত অ্যানালাইসিস করা হয়েছে এবং এরা স্বনামধন্য বিজ্ঞানী এবং তাদের কিন্তু নিরপেক্ষ না হওয়ার কোনো মানে অবকাশ নেই, তাদের কোনো স্বার্থ এখানে নেই, তারা কেবলমাত্র এই ডেটা যেগুলা রামপালের উপরে ওনারা পেয়েছেন বা ওদেরকে যাওয়া হয়েছে সেই ডেটাকে অ্যানালাইসিস করে ওনারা এই রিপোর্ট দিয়েছেন। ক্যাটাগরিক্যালি সকলেই বলেছেন একটা একটাই কথা যে এই কারণে রামপালের মানে বিদ্যুৎ উৎপাদন কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন যদি এখানে হয় তাহলে সুন্দরবনের ক্ষতি হবে। এখন এটা সরকার কেউ আমরা এই রিপোর্ট সম্পর্কে অবহিত করেছি, এমনকি আমরা সরকারের কর্তৃপক্ষের কাছে রিপোর্টগুলোর কপিও জমা দিয়েছি তাদের জ্ঞাতার্থে। আমরা বলেছি এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই, সরকারও বলেছেন একটা পর্যায়ে যে হ্যাঁ আমরা আলোচনা করতে চাই, কিন্তু কার্যত কিন্তু এই আলোচনা হয়নি, বরং রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে। সুতরাং এখানেও কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি আছে, দেশের বিজ্ঞানী মহলে কিন্তু রামপাল এখনো একটা পরিবেশ দূষণকারী বলে সকলে মনে করছেন, এবং দেশের বাইরের সাইন্টিস্ট সকলে একই কথা বলছেন। কেউ কিন্তু রামপালের পক্ষে যারা নাকি নিরপেক্ষ ব্যক্তিত্ব বা বিজ্ঞানী কেউ বলেন।
বিশেষজ্ঞগণ বলছেন বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা এবং সুন্দরবনের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের সকল সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি, তা না হলে সুন্দরবনের পরিবেশ এবং জীববৈচিত্র্যের ঝুঁকি ভবিষ্যতে আরও বাড়বে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানে দায়িত্ব পালনকালে আহত আমেরিকান এবং আফগান সেনাদের জীবনের বর্তমান চিত্র কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। দুপা হারানো আমেরিকান একজন সেনা চিকিৎসাসহ নানান ধরনের সুযোগ সুবিধে পেলেও এক আফগান সেনার জীবন কাটছে কিন্তু চরম দারিদ্র্যে। ভয়েস অফ আমেরিকার সমীর রসুলির প্রতিবেদন আপনারা শুনবেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলামের কাছে।
যুক্তরাষ্ট্রের স্টাফ সার্জেন্ট জনি জোনস আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের দায়িত্ব পালনকালে ভূমি মাইন বিস্ফোরণে আহত হয়ে দুটি পাই হারিয়েছেন। জনি জোনস বলছিলেন,
So when I woke up in Germany, my immediate thought was, do I have a knee? Because a lot of guys that lose their leg below the knee recover faster and can do more.
যখন আমি জার্মানিতে জ্ঞান ফিরে পাই তখন আমার প্রথম চিন্তা ছিল আমার কি হাঁটু আছে, কারণ অনেকেই যারা হাঁটুর নিচের অংশের পা হারিয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং অনেক কিছু করতে পারেন। সুতরাং আপনার যদি একটি হাঁটু থাকে তবে তা বড় ধরনের ব্যবধান গড়ে দিতে পারে। নার্স খুব সৎ ছিলেন, তিনি বললেন, আপনার কোনো হাঁটু নেই কিন্তু আপনি সুস্থ, আপনি আবার হাঁটতে সক্ষম হবেন এবং আপনি জীবনযাপন করতে পারবেন।
হ্যাঁ, সাধারণভাবে জীবনযাপন করতে পারবেন এমনই আশ্বাস দিয়েছিলেন তার নার্স। জনি জোনস 8 বছর যুক্তরাষ্ট্রের মেরিন সেনা হিসেবে ইরাক ও আফগানিস্তানে কাজ করেছেন, যার মধ্যে 7 মাস তিনি মাইন অপসারণের কাজ করতেন। তিনি আহত হওয়ার পর যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাড়িঘর সহ অর্থনৈতিক সাহায্যও পেয়েছেন। কিন্তু আফগানিস্তানে আমেরিকান সেনাদের সঙ্গে কাজ করা একজন আফগান সেনার জীবনের চিত্রটা কিন্তু একেবারেই ভিন্ন। জর্জিয়ার আটলান্টায় জনি জোনসের বাড়িতে যখন ভয়েস অফ আমেরিকার একজন প্রতিবেদক গেলেন তখন তাকে যুদ্ধে পঙ্গু হয়ে যাওয়া আফগান সেনা কর্মকর্তা রফিউল্লাহ কুনারির একটা ছবি দেখানো হয়েছিল। আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে এক সামরিক অভিযানে রফিউল্লাহ কুনারি তার পাটি হারিয়েছেন। এখন তিনি একজন মেকানিক, আর সৃষ্টিকর্তার কাছে কখনো কখনো তিনি প্রার্থনা করেন যাতে তিনি আবার হাঁটাচলা করতে সক্ষম হন। আর ভয়েস অফ আমেরিকাকে রফিউল্লাহ কুনারি যা বলেছেন সেই বক্তব্য হচ্ছে,
I wish one day somebody could help me and I could stand on my feet like him and do my chores. But if I were in this situation, I would not be able to take care of my daily tasks.
আমি প্রত্যাশা করি কেউ একজন একদিন আমাকে সাহায্য করবে এবং আমি জনি জোনসের মতো আবার নিজের পায়ে হাঁটতে পারবো এবং নিজের কাজগুলো করতে পারবো। কিন্তু আমি যদি এই অবস্থায় থাকি তাহলে আমি আমার দৈনন্দিন কাজগুলো করতে সক্ষম হব না, যদিও আমার অনেক সমস্যা রয়েছে।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন সরকারের কাছ থেকে সেনা কর্মকর্তাদের বার্ষিক অবসর ভাতা পাওয়ার কথা, কিন্তু কুনারি বলেছেন তিনি কখনোই কোনো চেক পাননি। আফগান সেনাদের আত্মত্যাগের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল জনি জোনস। তিনি বললেন,
It was inspiring and heartbreaking to see Rafiullah and to know he doesn't get the legs that I do, you know, or the opportunity that I get.
রাফিউল্লাহকে দেখতে পাওয়াটা ছিল অনুপ্রেরণাদায়ক এবং হৃদয় বিদারক, কারণ আমি পা ফিরে পাবার যে সুযোগ পেয়েছি রাফিউল্লাহ তা পাননি। কিন্তু আমি তাকে বলতে চাই যে তিনি এখনও অনুপ্রেরণাদায়ক, এমনকি আমার জন্য। এত দুর্ভোগের পরও সে তার জীবনযাপন করছে, সে ভিক্ষা করছে না এবং নিজের জন্য কোনো দুঃখবোধ নেই। তার চোখের দিকে তাকালেই আপনি দেখতে পাবেন যে সে একজন যোদ্ধা।
হ্যাঁ, জনি জোনস ও রাফিউল্লাহ কুনারি একই যুদ্ধক্ষেত্রের দুইজন সৈনিক, দুই দেশের, কিন্তু তা হলেও সেনাবাহিনীর বাইরে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন তারা এবং জীবনের সাথে তাল মিলিয়ে তারা এগিয়ে চলেছেন।
মার্টিন লুথার কিং হত্যার 50 বছর পর আজও সামাজিক আন্দোলনের মাধ্যমে মার্টিন লুথার কিংয়ের দারিদ্র নির্মূল বিষয়টি অনেক প্রাসঙ্গিক। মারিয়ামা ডিয়ালোর প্রতিবেদনের বঙ্গানুবাদ শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ এবং জয়তী দাশগুপ্ত।
ভয়েস অফ আমেরিকার যেই ভবনটি যেখান থেকে আমরা সংবাদ প্রচার করে থাকি, এই ভবনের পাশেই কিন্তু স্মিথসোনিয়ান এবং অনেক মিউজিয়াম রয়েছে এবং এই সংগ্রহশালায় অনেক কিছু রয়েছে এবং এই ভবনটির পাশেই এখানে কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, তারই একটি নিয়ে আমরা কথা বলছি আমাদের ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক মারিয়ামের প্রতিবেদন। 1968 সালে ওয়াশিংটনে অর্থনৈতিক সমতার দাবিতে দরিদ্র মানুষজন 6 সপ্তাহব্যাপী এক সমাবেশের আয়োজন করেছিল, যেমনটি বলছিলাম এই আমাদের এই ভয়েস অফ আমেরিকার ভবনের কাছাকাছি, এবং এই সমাবেশের ছবিগুলো সংগ্রহশালাতে দেখানো হয়েছে ইতিহাস হিসেবে। এবং জাদুঘরের তত্ত্বাবধায়ক অ্যারন ব্র্যান্ট বলছিলেন, এই আন্দোলন পুরো আমেরিকা জুড়েই প্রতিবাদ হিসেবে ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনকেই কিন্তু মার্টিন লুথার কিং প্রতিনিধিত্ব করেছিলেন সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্ন হিসেবে। আফ্রিকান আমেরিকান ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক জাতীয় জাদুঘরের তত্ত্বাবধায়ক অ্যারন ব্রায়ান্ট তিনি বলেন,
কিং হ্যাড অলওয়েজ বিন কনসার্নড অ্যাবাউট পভার্টি অ্যাজ অ্যান ইস্যু।
দরিদ্রতা যে একটি কি সমস্যা সে বিষয়ে কিং সবসময়ই সচেতন ছিলেন।
হ্যাঁ, অন্য ধর্মপ্রচারকদের মতোই মার্টিন লুথার কিংয়ের বাবা পিতামহ সবাই দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। কোনো কোনো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 1964 এবং 1974 সালের মধ্যে দারিদ্রতার হার 19% থেকে 11.2% নেমে যায়। তবু এই বিশাল বেকারত্বের হার নাগরিক অধিকার আন্দোলনের সময় বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে একটি চরম সংকটে ফেলে দিয়েছিল। জাদুঘরের তত্ত্বাবধায়ক অ্যারন বলেন,
The campaign officially launched, publicly launched, on May 12th with the Mother's Day March. By May 13th, people were on the National Mall and building the city.
মে মাসের 12 তারিখ মা দিবসের পদযাত্রায় এই প্রচারণা শুরু হয়। 13 তারিখ ন্যাশনাল মলে লোকজন শহর তৈরির কাজ করে। পুরো 16 একর জায়গা জুড়ে তাঁবুর শহর তৈরি হয়। কোনো তাঁবুতে সিটি হল, কোনোটিতে সাংস্কৃতিক কেন্দ্র, হাসপাতাল, দন্ত চিকিৎসা কেন্দ্র, এমনকি পয় প্রণালী ইলেকট্রিক লাইনও টানা হয়েছিল।
হ্যাঁ, এটা একটা আন্দোলন ছিল, কারণ দরিদ্র মানুষজন দেখাতে চাইছিলেন তাদের জন্য সুযোগ সুবিধা সম্বলিত একটি শহর যেন তৈরি করা হয়, যেখানে তারা তাদের অধিকার, তাদের যে কোনো প্রয়োজনে প্রয়োজনীয় জিনিস সহজেই পাবেন। এবং এক একটি তাঁবু কিন্তু প্রতিনিধিত্ব করছিল তাদের এক একটি আইডিয়াটাকে। যেমন সেই কোনো তাঁবুতে ছিল বাচ্চাদের রক্ষণাবেক্ষণের জায়গা, কোনো তাঁবুতে ছিল চিকিৎসা কেন্দ্র, যেগুলো দরিদ্র মানুষ খুব সহজেই পেয়ে যেতে পারে। প্রকৌশল চিত্রের উপর ভিত্তি করে শহরটির ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা হয়েছিল, ঠিক যেমন করে এই শহরটি তৈরি হয়েছিল 30-40 বছর আগে। মিউজিয়ামের তত্ত্বাবধায়ক বলছিলেন,
We discovered in reading newspaper articles that this was called God's Eye Bakery. Looking at photographs.
সংবাদপত্রের একটি নিবন্ধ গডস আই বেকারি থেকে অনেক কিছু খুঁজে পেয়েছি। সেখানে কিছু ছবি থেকে শিশু প্রতিপালন কেন্দ্র দেখেছি, যাকে স্কট কিং ডে কেয়ার সেন্টার বলা হতো।
প্রদর্শনীতে ছবি, তাঁবুর কাঠের অংশ বিশেষ দুর্লভ চিত্রে দেখানো হয়েছে 6 সপ্তাহের ওই সমাবেশটি কেমন ছিল। তাছাড়া যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মুখেই বর্ণনা রয়েছে। এদের মধ্যে আছেন ম্যারিয়ান রাইট, অ্যারলম্যান, অ্যান্ড্রু ইয়াং। এবং ব্র্যান্ট বলছিলেন, কালচারাল টেন্ট বা সংস্কৃতি শিবির আন্দোলনকে একতাবদ্ধ করতে বড় একটি ভূমিকা রেখেছিল ওই 6 সপ্তাহব্যাপী যে আন্দোলন হয়েছিল সেই সময়। তো জাদুঘরের তত্ত্বাবধায়ক ব্র্যান্ট আরও বর্ণনা দিচ্ছেন,
because it was where people came together to sing. The soundtrack you hear now is actually from Resurrection City, which is amazing.
এই সাংস্কৃতিক শিবির আরো গুরুত্বপূর্ণ কারণ এখানে লোকজন এসে গান গাইতো সমস্বরে। যে সমস্ত গান আপনারা শুনেছেন তা ওই পুনরুজ্জীবন নগরেরই সঙ্গীত। এটা সত্যি আমার কাছে অভাবনীয় ছিল।
হ্যাঁ, যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রামে সঙ্গীত কিন্তু একটি প্রধান উপাদান, এবং যে কোনো আন্দোলনেই এক এক ধরনের সঙ্গীত সেখানে তৈরি হয় এবং মানুষজন একসাথে যোগ দেয় এবং সেই সঙ্গীত থেকেই কিন্তু শক্তি আরোহণ করে তারা। ঠিক তেমনটি ঘটেছিল সেই সময়, এবং সেই সময়ে যে সমস্ত গান তৈরি হয়েছিল সেই গানগুলো সংরক্ষণ করে রাখা আছে জাদুঘরে এবং মানুষজন এসে তাই শুনছে অত্যন্ত আগ্রহ ভরে। জাদুঘরের তত্ত্বাবধায়ক আরও বলেছেন, প্রতিটি অংশগ্রহণকারী কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তাদের কেউ কেউ শহরের সম্ভাব্য আইনকানুন নিয়ে আলোচনা করেছে, অন্যরা কেন্দ্রীয় সরকারের সাথে সাক্ষাৎ করেছে, আবার শহর জুড়ে বিক্ষোভ সমাবেশ করেছিল অনেকে নগরের দপ্তরগুলোর সামনে। এটাই ছিল সেই সময়কার ইতিহাসের একটি চিত্র।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
থিঙ্ক ট্যাঙ্ক মূলত একটি গবেষণা প্রতিষ্ঠান। শিক্ষানুরাগী মানুষেরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন বিষয়ে গবেষণা করেন থিঙ্ক ট্যাঙ্কে। নাদিম ইয়াকুবের রিপোর্ট থেকে তথ্য নিয়ে ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক ডক্টর আবু নাসের রাজীবের সঙ্গে কথা বলে রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হুসেন।
যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্কের সংখ্যা 1800-এরও বেশি, এর মধ্যে প্রায় 400 ওয়াশিংটনে। আগের প্রশাসন দেশের নীতিমালা, আইন, রাষ্ট্র, অর্থনীতি, সমাজসহ নানা বিষয় নিয়ে ওসব থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠানের গবেষণার রিপোর্টের উপর এবং মতামতের উপর অনেকটাই বিশ্বাস করত, এমন কথা অনেকে বলেন। তবে পলিসির অধ্যাপক মার্ক রম বলেন, এই প্রশাসনের বেলায় সেটি একেবারেই প্রযোজ্য নয়।
It was pretty clear that the Obama administration prided itself on being a highly intellectual administration, an administration that paid a great deal of attention to empirical research, and so think tanks arguably had an important impact on that administration. Let me contrast that to the current administration of President Trump, who has been quite clear that it is distrustful of experts, that it is suspicious of work, research done by any establishment organizations.
বলেন, এটি অত্যন্ত পরিষ্কার যে ওবামা প্রশাসনে অনেক বুদ্ধিজীবী ছিল, এই ধারণা ছিল তাদের। ফলে ওই প্রশাসনে অনেকাংশেই নানা ধরনের গবেষণা রিপোর্ট বিশ্বাস করতেন তারা, আর তাই তখন থিঙ্ক ট্যাঙ্কগুলোর সেই প্রশাসনের ওপরও প্রভাব ছিল বেশি। ট্রাম্প প্রশাসনের বেলায় বিষয়টি প্রায় উল্টো, ফলে এখানে পরিষ্কার যে এই প্রশাসনের কর্তা ব্যক্তিরা ওইসব থিঙ্ক ট্যাঙ্কের গবেষণার ফলাফলের ওপর সন্তুষ্ট বা বিশ্বাস করেন না। অর্থনীতিতে প্রভাব বিস্তার করবার পাশাপাশি থিঙ্ক ট্যাঙ্কগুলো যারা গণমাধ্যমের খবরে আসতে চান বা শক্তির কাছাকাছি আসতে চান তাদের জন্যে একটি প্রশিক্ষণ কেন্দ্রও বটে, এমন মন্তব্য করলেন বেলফোর সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের Eric Rosenbeck.
I think think tanks have always had a really important role in policy making and politics, but I don't think it's any more influential now than it has been in the past. And the influence is in two different ways primarily. It's in articulating new ideas and trying to advance those. And then in our case, it's training people to go and do things. And that's where you actually have more influence, is when you're there in government or on the hill and you're doing something.
Tini Bolin. দেশের নীতি প্রণয়ন এবং রাজনীতিতে থিঙ্ক ট্যাঙ্কের ভূমিকা গুরুত্বপূর্ণ, তবে আগের মতো এখন তেমন গুরুত্বপূর্ণ নেই। প্রভাবটি মূলত দুটি ক্ষেত্রে, নতুন মতামত আসা এবং তার বাস্তবায়ন এবং মানুষকে প্রশিক্ষণ দেয়া। থিঙ্ক ট্যাঙ্ক মেধাবীদের জন্য একটি বড় সুযোগের স্থান। জর্জ ডাব্লিউ বুশের প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড এবং পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস এসেছিলেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক থেকে। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য লিসা কার্টিস রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন ছিলেন। তবে নীতি নির্ধারণ হয় আসলে রাজনৈতিক মতাদর্শ থেকে, কে কী মতামতের গুরুত্ব দিচ্ছে সেটি গুরুত্বপূর্ণ, বললেন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মার্ক রোম। তিনি বললেন,
I think the important thing though for the public to know is that when think tanks issue a report, it's important for those who are reading the report to try to understand was that influenced by the funder or not. That is, do they provide their research methods? Do they provide their sources of data? Do they show the process they use to write their report? And the good think tanks, the better think tanks, are open and transparent in the kind of research they do so that those who
সাধারণ মানুষের জন্য যেটি জানা দরকার তা হচ্ছে, যখন থিঙ্ক ট্যাঙ্ক কোনো গবেষণা রিপোর্ট দেয়, তা যারা পড়েন এবং বোঝার চেষ্টা করেন তাদের জানা দরকার যে প্রভাবটা কি ওই থিঙ্ক ট্যাঙ্কের অর্থদাতাদের কাছ থেকে আসে নাকি অন্য কিছু। ভালো থিঙ্ক ট্যাঙ্কগুলো স্বচ্ছ থাকে এবং গবেষণা রিপোর্ট তৈরিতে স্বাধীন স্বতন্ত্র থাকে। থিঙ্ক ট্যাঙ্ক যুক্তরাষ্ট্রের নীতি প্রণয়নে কতটা প্রভাব ফেলে তা বিতর্কের বিষয়। এ বিষয় নিয়ে কথা বলেছেন ডক্টর আবু নাসের রাজীব, তিনি ক্যালিফোর্নিয়াতে একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ডক্টর আবু নাসের রাজীব, থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠান আমরা সবাই এর সঙ্গে পরিচিত। যুক্তরাষ্ট্রে এই গবেষণা প্রতিষ্ঠানের খুব প্রাধান্য দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে। অনেকে বলেন যে গবেষণা প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট অনেক ক্ষেত্রে সরকারকে প্রভাবিত করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকারের নীতিমালায়। আপনার কি মনে হয়, কি কোনো প্রভাব ফেলে বা কতটা ফেলে বলে আপনার মনে হয়?
অনেকখানি প্রভাব ফেলে বলে আমার মনে হয়, এবং সেটা ডিপেন্ড করে যে কোন থিঙ্ক ট্যাঙ্কের প্রভাব কোন সরকারের উপর পড়বে, সেটা ডিপেন্ড করে হচ্ছে কোন পার্টি ক্ষমতায় রয়েছে। আপনি জানেন যে থিঙ্ক ট্যাঙ্কগুলো, অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্কই বিভিন্ন আপনার, তারা ইন্ডিপেন্ডেন্ট নয়। যেমন হেরিটেজ ফাউন্ডেশন, তারা রিপাবলিকান পার্টির যে সমস্ত কর্মসূচি রয়েছে সেগুলোকে সমর্থন করে। আবার ডেমোক্রেটিক পার্টির, যেমন ধরেন সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস, তারা ডেমোক্রেটিক পার্টির যে সমস্ত পলিসি রয়েছে সেগুলোকে সমর্থন করে। কোন সরকার কখন ক্ষমতায় রয়েছে এবং সেই আপনার পার্টি ইন পাওয়ারের উপর ডিপেন্ড করে, নির্ভর করে হচ্ছে যে কোন থিঙ্ক ট্যাঙ্ক কতখানি ওই সরকারের উপর প্রভাব বিস্তার করবে।
আচ্ছা, অনেকে বলেন যে আগের সরকার, বিশেষ করে এখন ট্রাম্প প্রশাসনের আগের যে প্রশাসন ছিল, ওবামা প্রশাসন, ওবামা প্রশাসনে বুদ্ধিবৃত্তিক চর্চারটা বেশি ছিল, যার কারণে থিঙ্ক ট্যাঙ্কের প্রভাব বেশি ছিল সেই প্রশাসনে। আবার তার সঙ্গে তুলনা করে বর্তমান প্রশাসনের উপরে থিঙ্ক ট্যাঙ্কগুলোর প্রভাব কম। আপনি কি তুলনা করলে কিভাবে বলবেন?
আমার মনে হয় এটা ঠিক। কারণ হচ্ছে যে যে সমস্ত আপনি যে প্রায় 500টি থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, বিশেষ করে ওয়াশিংটন ডিসিতে, আপনি দেখবেন যে এর মধ্যে কিন্তু আপনার হেরিটেজ ফাউন্ডেশন এবং আরো কয়েকটি রিপাবলিকান লিনিং থিঙ্ক ট্যাঙ্ক ছাড়া অধিকাংশ থিঙ্ক ট্যাঙ্কগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অথবা আপনার লিবারেল, তাদের লিবারেল পলিসির প্রতি তাদের একটা বায়াস রয়েছে। সে কারণে আপনার, আমার মনে হয় যে থিঙ্ক ট্যাঙ্কগুলোর প্রভাবে সরকারের উপর একটু কম। আরেকটা হচ্ছে যে এই থিঙ্ক ট্যাঙ্কগুলোতে কিন্তু মূলত কাজ করে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এবং রিসার্চাররা, এবং কেউ কেউ আবার পলিটিশিয়ান থাকেন, ফর্মার মিলিটারি এবং সিভিল ব্যুরোক্রেট থাকেন। তো আপনার এখনকার যে বর্তমান প্রশাসন, সেই প্রশাসন কিন্তু ইউনিভার্সিটি কেন্দ্রিক যে জ্ঞান চর্চা এবং এই সমস্ত গবেষণা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে জ্ঞান চর্চা, সেগুলোতে ফান্ডিং তারা কমিয়ে দিচ্ছে এবং তারা মনে করে এগুলো হচ্ছে সম্পদের অপচয়। সেক্ষেত্রে আমরা বোধহয় ধারণা করতে পারি যে বর্তমান সরকারের উপর থিঙ্ক ট্যাঙ্কগুলোর প্রভাব অনেকটাই কম কম্পেয়ার টু দি আপনার প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন।
আচ্ছা, আপনার এই কথার সূত্র ধরে বলি যে অর্থায়ন যারা করে থিঙ্ক ট্যাঙ্কগুলোকে, গবেষণা প্রতিষ্ঠানগুলোকে, এই অর্থদাতাদের মতামতের প্রতিফলন কি থিঙ্ক ট্যাঙ্কগুলোর রিপোর্টে কখনো প্রতিফলিত হয় বা আসে, যার ভিত্তিতে সরকারের নীতিমালার উপর প্রভাব পড়ে?
আনফরচুনেটলি পড়ে, এবং বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে এ পর্যন্ত, ইন্ডিপেন্ডেন্ট বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে, সেখানে দেখা গেছে যে অধিকাংশ থিঙ্ক ট্যাঙ্ক তারা যখন কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করে, সেই গবেষণার ফলাফল কি হবে বা গবেষণার সুপারিশ কি হবে সেটা অনেকাংশে নির্ভর করে যে ওই গবেষণা কারা ফান্ড করেছে। আপনি যদি থিঙ্ক ট্যাঙ্কগুলোর ফান্ডিং এর দিকে লক্ষ্য রাখেন, তখন দেখবেন যে সাধারণত তিন ভাবে সেই থিঙ্ক ট্যাঙ্কগুলোকে ফান্ড করা হয়ে থাকে। সরকার কিন্তু অনেক থিঙ্ক ট্যাঙ্ককে ইন্ডিপেন্ডেন্ট ফান্ড করে, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ফেডারেল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট থেকে টাকা পেয়ে থাকে। আরেকটা বড় অংশ থিঙ্ক ট্যাঙ্কের টাকা আসে হচ্ছে আপনার প্রাইভেট সেক্টর থেকে। দেখা যাচ্ছে যে আপনার কোনো কোনো ক্ষেত্রে বড় বড় কর্পোরেশন, তারা থিঙ্ক ট্যাঙ্কে টাকা দিয়ে থাকে। বিভিন্ন সময়ে আপনার অনেক কন্ট্রোভার্সি হয়েছে, দেখা গেছে যে স্পেশালি আপনার বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, সেখানে কোনো একটা থিঙ্ক ট্যাঙ্ক বলছে যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হওয়া উচিত, পরবর্তীতে দেখা গেছে যে ওই থিঙ্ক ট্যাঙ্কে একটা হয়তো বড় কর্পোরেট অর্গানাইজেশন তাকে সাপোর্ট করেছে, তাকে আপনার মন্ট্রিয়ালি সাপোর্ট করেছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে গত আপনার বেশ কয়েক দশকে এরকম অনেক স্ক্যান্ডাল হয়েছে যেখানে দেখা গেছে যে থিঙ্ক ট্যাঙ্কগুলোর সুপারিশ এবং তাদের গবেষণার ফলাফল তারা আপনার নির্ভর করেছে তাদের, যারা টাকা দিয়েছে তাদের, তাদের যে এজেন্ডা সেটার উপরে।
জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আবু নাসের রাজীব, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এখন সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
এক বছরের অধিকের সময় ধরে ইরাকি সশস্ত্র বাহিনী, এসডিএফ বা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং বিশ্ব কোয়ালিশনের জোট আইসিসদের পরাস্ত করার নিমিত্ত একদা দখলিত তাদের এলাকা থেকে তাদের বিতাড়িত করেছে। ক্রমাগত হারে অনিশ্চিত হয়ে পড়ায় আইসিস জঙ্গি দল ইরাক ও সিরিয়া থেকে তাদের শক্ত ঘাঁটি বিকেন্দ্রীকরণ শুরু করে। সন্ত্রাস বিরোধী সমন্বয়কারী নেথান সেলস সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক এক সম্মেলনে বলেন, বিশ্বের সকল প্রান্ত থেকে আইসিসদের রক্তপিপাসু এবং মারণাত্মক মতাদর্শে দীক্ষিত হয়ে বিভিন্ন গ্রুপের সদস্যরা নিরাপরাধ পুরুষ মহিলা এবং শিশুদের একই ধরনের কৌশল অবলম্বন করে লক্ষ্যবস্তু করে চলেছে। আইসিস জঙ্গি দল পলায়নরত, তবে তারা এখনও পরাজিত হয়নি। কলঙ্কিত এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক বিজয় হাসিলে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর নির্বাহী আদেশ 13224 বলে, সাতটি আইসিস সংশ্লিষ্ট গ্রুপ এবং আইসিস সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে বিশ্বজনীন বিশেষ সন্ত্রাসী গ্রুপ এবং সন্ত্রাসী ব্যক্তি বলে চিহ্নিত করেছে। ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের 219 ধারা বলে, বিদেশি সন্ত্রাসী সংগঠন বলে শনাক্ত হওয়া সাতটি সংগঠন হচ্ছে আইসিস ওয়েস্ট আফ্রিকা, আইসিস সোমালিয়া, আইসিস ইজিপ্ট, আইসিস বাংলাদেশ, আইসিস ফিলিপাইন্স, মদ গ্রুপ এবং জুন্দ আল খলিফা তিউনিশিয়া। শনাক্তকৃত দুজন আইসিস সংশ্লিষ্ট ব্যক্তিরা হচ্ছে আইসিস সোমালিয়ার নেতা মোহাদ মোয়ালিম এবং আইসিস ওয়েস্ট আফ্রিকার নেতা আবু মুসাব আল বার্নাউই। রাষ্ট্রদূত সেলস বলেন, এসব সন্ত্রাসীরা দলগত এবং ব্যক্তিগত পর্যায়ে আইসিসদের রক্তপিপাসু মতবাদ সারা বিশ্বের কোনায় কোনায় ছড়িয়েছে। 2016 সালের ডিসেম্বর মাসে কায়রোর কপ্টিক ক্রিশ্চান ক্যাথিড্রালে হামলা চালিয়ে তারা 28 জনকে হত্যা করে। আইসিস বাংলাদেশ গ্রুপটি 2016 সালের জুলাই মাসে ঢাকায় অবস্থিত হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে 22 জনকে হত্যা করে। মৌদ সন্ত্রাসী গ্রুপটি ফিলিপাইন্সের মারাউই শহর অবরোধ এবং 2016 সালের সেপ্টেম্বর মাসে দাভাও মার্কেটে বোমা হামলার জন্য দায়ী, যাতে 15 জন নিহত এবং অপর 70 জন আহত হন। এই সাতটি নতুন শনাক্তকরণের পর যুক্তরাষ্ট্র সর্বমোট 15টি আইসিস সংশ্লিষ্ট জঙ্গি দলকে শনাক্ত করল। রাষ্ট্রদূত সেলস বলেন, আইসিসদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক নির্মূল করার লক্ষ্যে এবং তাদের বিরুদ্ধে অভিযান যে শেষ হয়নি তার উপরও জোর দিতে আমরা এসব গ্রুপ এবং ব্যক্তিদের শনাক্ত করেছি। এসব শনাক্তকরণের কারণে সন্ত্রাসী তৎপরতায় তাদের যে অর্থের প্রয়োজন হবে তা অগ্রাহ্য করা হবে, কারণ আমরা শুধু বোমা হামলাকারীদের থামাব না, যেসব ব্যক্তি এসব বোমা এবং অস্ত্র কিনবে তাদের কাছে অর্থ পৌঁছানো আমরা বন্ধ করব।
আর এখন ক্রীড়াঙ্গন সংবাদে আহসানুল হক কথা বলছেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকারের সঙ্গে।
ধন্যবাদ। খেলার খবরে আজকে শুরুতেই থাকছে কমনওয়েলথ গেমসের খবর, সেখানে বাংলাদেশ প্রথম পদক জিতেছে। তার আগে জানিয়ে দিচ্ছি যে কমনওয়েলথ গেমসের চতুর্থ দিন নাগাদ পদক তালিকার অবস্থাটি কি। শীর্ষে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া, 31টি স্বর্ণ, 25টি রৌপ্য এবং 28টি ব্রঞ্জ, মোট পদক সংখ্যা 84। তারপরে রয়েছে ইংল্যান্ড, তাদের মোট পদক সংখ্যা 47, তার ভেতর 19টি স্বর্ণ পদক। তৃতীয় অবস্থানে আছে কানাডা 7টি স্বর্ণ পদক নিয়ে। চতুর্থ অবস্থানে রয়েছে ভারত, তাদেরও 7টি স্বর্ণ পদক, তবে মোট পদক তালিকায় তারা কানাডার চাইতে বেশ পিছিয়ে আছে, কারণ কানাডার মোট পদক সংখ্যা 32, ভারতের 12। এবং পঞ্চম অবস্থানে রয়েছে স্কটল্যান্ড, এবং এরপর যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েলস, সাইপ্রাস, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি। বাংলাদেশের অবস্থানটি হচ্ছে 16 অবস্থানে, এবং বাংলাদেশ এই অবস্থানে আসতে পারল কারণ তারা প্রথম রৌপ্য জিতল এই গোল কোস্টের শুটিং এ। রৌপ্য জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি, 10 মিটার এয়ার রাইফেলে তিনি এই অর্জন করলেন। ঢাকায় দিলু খন্দকার রয়েছেন। দিলু খন্দকার, বাংলাদেশের এই অর্জন সম্পর্কে আপনি কি ভাবছেন?
সত্যি কথা বলতে কি, বাংলাদেশ এই শুটিং এ পদক জিতবে এমনই একটি আশা ছিল দেশের মানুষের, কারণ এটার শুরুটা সেই 1990 সালে অকল্যান্ড কমনওয়েলথ গেমসে, যেখানে আব্দুল সত্তার মিনি এবং আতিকুর রহমান প্রথমবারের মতো স্বর্ণ পদক জয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন, এবং বোধ করি সেটাই আন্তর্জাতিক ক্রীড়ার বড় আসরে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক। তারপর অনেকদিন বাংলাদেশকে অপেক্ষা করতে হয়। 2002 ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে আসিফ হোসেন খান আরো একবার বাংলাদেশে স্বর্ণ পদক এনে দিয়েছিলেন এই শুটিং রেঞ্জ থেকেই। তারপরে কিন্তু প্রায় 16 বছর কেটে গেছে, আবদুল্লাহ হেল বাকি গত কমনওয়েলথ গেমসেও সিলভার জিতেছিলেন, ঠিক এবারও কিন্তু একটু মানে খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন অস্ট্রেলিয়ানের কাছে, যে ইনি হেরে গেছেন, ব্যবধানটা খুবই কম ছিল, কারণ শেষ শটে যদি বাকি 10 পয়েন্ট সামথিং স্কোর করতেন তাহলে কিন্তু বাকির গলায় ঝুলত স্বর্ণপদকটা, তা হয়নি। অস্ট্রেলিয়ান ড্যান স্যামসন স্বর্ণপদক জয় করেছেন, তারপরেও বাকি এতটাই তুষ্ট যে নিজের হয়তো একটু মনোসংযোগে ঘাটতি হয়েছিল বলেই তার স্বর্ণপদকটা হাতছাড়া হয়েছে এমনটাই বলেছেন। তারপরেও তিনি খুশি যে তিনি দেশের জন্য একটি পদক সিলভার জয় করতে পেরেছেন। আরো বড় কথা যে ঢাকায় একটা সময় যখন দীর্ঘমেয়াদী প্র্যাকটিস চলছিল একটা সময় মনে হয়েছিল বাকিরা এবার কমনওয়েলথ গেমসে যাওয়া হবে না, পারফরমেন্সটা খুব একটা ভালো ছিল না, কিন্তু ড্যানিশ কোচ যিনি দীর্ঘদিন ধরে এই শুটিং দলটাকে নার্সিং করছেন তিনি কিন্তু পদকের স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি খুব কনফিডেন্টলি বলেছিলেন যে বাংলাদেশ নিরাশ করবে না। সত্যিই তাই, 17 কোটি মানুষের দেশকে একটা পদক অন্তত এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকি আবার ওই শুটিং রেঞ্জ থেকে।
কমনওয়েলথ গেমসে তো আরো অনেক ক্যাটাগরি আছে, অনেক ডিসিপ্লিন আছে, যেমন অ্যাথলেটিক্স আছে, ব্যাডমিন্টন, বাস্কেটবল আছে, বক্সিং আছে, সাইক্লিং আছে, ডাইভিং আছে, জিমন্যাস্টিক্স আছে, হকি খেলা আছে, এবং শুটিং ছাড়াও আরো অনেক ক্যাটাগরি আছে। এই বাকি এতগুলো ক্যাটাগরির মধ্যে আর কোনোটিতে কি বাংলাদেশের কোনো সম্ভাবনা আছে?
না, সত্যি কথা বলতে তেমন একটা সম্ভাবনা নেই। বড় জোর ওয়েট লিফটিং এ বাংলাদেশের যে সাউথ এশিয়ান গেমস এর স্বর্ণপদক জয়ী মাবিয়া আক্তার সীমান্ত, তিনি কিন্তু কালকেই তার ইভেন্ট দিচ্ছিল ওয়েট লিফটিং এ, তিনি তার সেরা ওয়েট লিফট করেও কিন্তু পঞ্চম হয়ে শেষ করেছিলেন। সেখান থেকেই শেষ আজকে 100 মিটার ছিল মিসবা এবং শিরিনে, তারাও হিটে ভালো করতে পারেননি, সুইমিং এও ভালো কিছু করা সম্ভব হয়নি, একটাই মাত্র পদকের সম্ভাবনা ছিল সেটা শুটিং, তারা নিরাশ করেনি। যদিও বাংলাদেশে প্রথম বারের মতো কুস্তিতে বা রেসলিং এ বাংলাদেশের শিরিন সুলতানা এবং আলী আমজাদ লড়াই করবেন, তারা এই 9 তারিখে কমনওয়েলথ গেমস এর উদ্দেশ্যে পাড়ি জমাবেন, কিন্তু তারাও অভিজ্ঞতা সঞ্চয়টাই বড় কথা, কারণ কমনওয়েলথ গেমস এর মতো বড় আসরে বাংলাদেশের সীমিত অ্যাথলেটদের সীমিত প্রশিক্ষণে যে পদক জয় করা কঠিন সেই বাস্তবতাটা মেনে নিয়েই কিন্তু অ্যাথলেটরা অংশ নিচ্ছেন, অভিজ্ঞতা অর্জন তার থেকেও বড় কথা, এই অভিজ্ঞতাটা হয়তো তাদের সাব গেমসে পদক জিততে সহায়তা করবে, এটা একটা বড় একটা পরীক্ষা তাদের জন্য। তবে আমি মনে করি যদি দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ পরিকল্পিতভাবে দেশে বিদেশে প্রশিক্ষণ শিবিরে রাখা যায় তাহলে এই শুটিংয়ে একাধিক পদক জয় করা কঠিন না। যেমন মাবিয়া খাল বলেছিলেন যে যদি আমাদের 2-3 বছরের প্র্যাকটিসে রাখা হয় তাহলে পদক জয় করা সম্ভব, কারণ আমরা 2-3 মাসের কোচিংয়ে আমরা এখানে আসছি, কম্পিট করছি, কিন্তু যাদের সাথে করছি অস্ট্রেলিয়ান কিংবা কানাডান বা ইংলিশ ওয়েটলিফটাররা তারা কিন্তু 2-3 বছর করে প্র্যাকটিস করছেন, বাংলাদেশের ঘাটতিটা এখানেই, তা না হলে কিন্তু বাংলাদেশের জন্য পদক জয় করা কঠিন হলেও অসম্ভব নয়।
এবার একটু নজর ক্রিকেটের দিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা আইপিএল, আইপিএল এ এখন যে খেলাটি চলছে, কলকাতা নাইট রাইডার্স এর এখন 109 রান প্রয়োজন হাতে রয়েছে, 8-14 ওভার বাকি রয়েছে, তারা খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এবং এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ইডেন গার্ডেনে। সেখানে প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা 7 উইকেটে 176 রান করে, অর্থাৎ তাদের রান রেট হচ্ছে 8.8, নির্ধারিত 200 ওভারে 176 রান। উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাককালাম 43 রান করেন, এছাড়া ডিভিলিয়ার্স 44 রান করেন এবং মনদীপ সিং 37 রান করেন, বেশ ভালো স্কোর 176 রান 20 ওভারে। এবং বোলারদের মধ্যে রানা 2টি উইকেট নিয়েছেন এবং বিনয় কুমার 2টি উইকেট নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স এখন ব্যাট করছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত 2 উইকেটে 68 রান মাত্র 6 ওভারে, অর্থাৎ তাদের রান রেট 11.33। কলকাতা নাইট রাইডার্স ভালো খেলছে, দেখা যাক এই খেলা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, বিলু খন্দকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনার কাছে শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমাদের সময় কম, 1 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে, বুন্দেসলিগায় জার্মানিতে বায়ার্ন মিউনিখ আবার শিরোপা জয় করলো, খুব সংক্ষেপে এ সম্পর্কে আপনি কিছু বলেন।
সত্যি তাই, এটা তাদের টানা ষষ্ঠ শিরোপা, ছয় বছর টানা তারা শিরোপা জয় করে বুন্দেশলিগাটাকে প্রায় মিউনিখ লিগা বললেও কম বলা হবে না, কারণ এখনো পাঁচ ম্যাচ বাকি। তারা শুরুতে অক্সবুর্গের সাথে এক গোলে পিছিয়ে পড়েছিল, কিন্তু তারা অ্যাওয়ে ম্যাচে চার এক গোলে জিতে যে ট্রফিটা জয় করলেন, এটা কিন্তু একাধিপত্য একতরফা প্রাধান্য জার্মান লিগে এই বায়ার্ন মিউনিখের, একটা পুরনো ক্লাব যারা 27 বার জার্মান লিগ জয় করলো, তাদের কাছে এটা খুব সহজই হয়ে গিয়েছিল। কারণ এত তারকায় ঠাসা দল যে কোনো দলকেই কিন্তু পাত্তা দেননি। ইয়ান হিঙ্কেস বলেছেন যে তাদের কিন্তু এখনো উৎসব করার সময় হয়নি, সামনে তারা এখন সেদিকেই তাকিয়ে আছে।
অনেক ধন্যবাদ দিলু খন্দকার, এই ছিল খেলার খবর।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ এখন শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় রাসায়নিক আক্রমণের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানকে দায়ী করেন। সিরিয়ায় ওই আক্রমণে অন্তত 40 জন নিহত হয়। প্রেসিডেন্ট বলেন তাদেরকে এর জন্য মূল্য দিতে হবে। সিরিয়ার সরকার এবং রাশিয়া উভয় শনিবারের কথিত রাসায়নিক আক্রমণের কথা অস্বীকার করেছে। এর আগে সিরিয়ার সরকারের প্রতি অবিমিশ্র সমর্থন অবিলম্বে বন্ধ করার এবং নৃশংস রাসায়নিক অস্ত্রের আক্রমণ রোধ করার লক্ষ্যে আন্তর্জাতিক সমাজের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি আহ্বান জানায়। শনিবার জার্মানির উত্তর পশ্চিমে মনস্টার শহরে পথচারীদের ভিড়ের মধ্যে এক গাড়ির চালক গাড়িটি চালিয়ে দিলে 2 জন নিহত হন, আহত হন বিপুল সংখ্যক মানুষ। পুলিশ সূত্রে বলা হয় গাড়ির চালক গাড়ির ভেতরে আত্মহত্যা করে। পুলিশের মুখপাত্র অ্যান্ড্রিয়াস বোর্ডে বলেছেন প্রত্যক্ষদর্শীরা যে বলেছেন যে অন্য 2 ব্যক্তি হয়তো গাড়ি থেকে পালিয়ে গেছে, তদন্তকারীরা তা তদন্ত করে দেখছেন। তিনি আরও বলেন গাড়ির ভেতরে সন্দেহজনক একটি জিনিস পাওয়া যায়, পুলিশ তা তদন্ত করে দেখছে। ইউরোপে অভিবাসন বিষয়ে কট্টরপন্থী হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রবিবার নির্বাচনে পরপর তৃতীয়বারের মতো বিজয়ী হবেন বলে অনুমান করা হচ্ছে। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে অরবানের দক্ষিণপন্থী জাতীয়তাবাদী ফিদেস দল নির্বাচনের আগেই এগিয়ে আছে। সংসদে 199টি আসনে নির্বাচন হবে এবং অরবানের কোয়ালিশন জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে, বিরোধী দলগুলো তা চায় না, কারণ অরবান তাহলে সাংবিধানিক পরিবর্তন আনতে চেষ্টা করবেন। পাকিস্তান বলেছে আমেরিকান দূতাবাসের গাড়ির সঙ্গে এক মোটরসাইকেল চালকের দুর্ঘটনা ও তার মৃত্যুর প্রেক্ষিতে কঠোর প্রতিবাদ জানানোর জন্য তারা আমেরিকার রাষ্ট্রদূত ডেভিড হেলকে ডেকে পাঠিয়েছেন। পাকিস্তানের এক সরকারি বিবৃতিতে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী এই বার্তা পৌঁছে দেন যে দেশের আইন অনুসারে এবং 1961 সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা চুক্তি অনুযায়ী বিচার হবে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাস মৃত ব্যক্তির পরিবারের ও আহত ব্যক্তিদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করে। দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষ যারা দুর্ঘটনা তদন্ত করছে তাদের সঙ্গে সহযোগিতা করছেন। ইথিওপিয়ায় নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করার পর সেদেশে প্রতিশ্রুত সংস্কারের কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে কর্মকর্তারা একটি কুখ্যাত ডিটেনশন সেন্টার বন্ধ করেছেন এবং কারাবন্দী 11 জন সাংবাদিক ও রাজনীতিককে মুক্ত করে দিয়েছেন। তবে সাবেক বন্দী ও সাংবাদিকরা বলছেন বহু আটক ব্যক্তিকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। তারা প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রটির প্রতীকী বন্ধ ও বন্দীদের মুক্তিদান প্রকৃত পরিবর্তনের ইঙ্গিত বহন করে কিনা।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন সোয়েটস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।